اللهم صل وسلم وبارك. الحمد لله الحمد لله وكفى السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة فقد كفر أو كما قال النبي صلى الله عليه وسلم. بزرگان محترم, গত জুমাতে বয়ান চলতেছিল যে আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ ছাড়তে হবে, আল্লাহর এহসান দয়া মেহরবানি আমাদের উপরে এত বেশি যে এটা একটা আয়াত আসছে, কেউ যদি গণনা করতে শুরু করে তো সে গণনা করে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা, শেষ করতে পারবে না, এত নেয়ামত আল্লাহ দিয়ে রেখেছে। আমরা তো সামান্য একটা বিপদ আসছে, অসুখ বিসুখ হয়েছে, টাকা পয়সা কম হয়ে গেছে, পরেশান হয়ে গেছে, নেয়ামত লক্ষ লক্ষ, নেয়ামত লক্ষ লক্ষ, পরেশানি একটা, সেটা আমরা বলে বেড়াইতেছি, দুঃখ করতেছি যে আল্লাহ আমার দিকে খেয়াল করলেন না। নাউযুবিল্লাহি মিন যালিক, মানুষ বড় অকৃতজ্ঞ, বড় অকৃতজ্ঞ, তো দেখে না আমার উপরে নেয়ামত কত, আমার চোখ ঠিক আছে, আমার কান ঠিক আছে, আমার জবান ঠিক আছে, আমার হাত পাও ঠিক আছে, প্যারালাইসিস হয় নাই, আমার বুদ্ধি বিবেক ঠিক আছে, আমার খানা হজম হইতেছে, হাজার রকম নেয়ামত, তো জ্বর হয়েছে, আমি অভিযোগ করব? অথচ এর দ্বারা আল্লাহ পরকালে অনেক কিছু দিবেন, এক একটা বিপদের উপরে অনেক কিছু দিবেন। আমার আল্লাহ এত বড় কুদরতলা, এত বড় শক্তিশালী, এত বিশাল পৃথিবী, দুটা শব্দ দিয়ে বানাইছে, কোন কটা শব্দ, কটা অক্ষর, দুটা অক্ষর, কোন বলছেন, কোন সাত আসমান জমিন, এর মধ্যে যত গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা গাছ মাছ যা আছে সব সৃষ্টি হয়ে গেছে, কোন তার শক্তি কত, আরো যে কোনো ব্যাপারে তিনি চাইবেন কোন বলবেন ওটা হয়ে যাবে, কোন লেবার লাগবে না, কিচ্ছু লাগবে না, আল্লাহ শুধু কোন বলবেন ওটা হয়ে যাবে, এত তার শক্তি। তিনি আপনাকে আমাকে কিভাবে বানাইছেন? মিম্মা ইম্মাহিন, নাপাক পানির দ্বারা, নাপাক পানির দ্বারা। সেই পানির মধ্যে তিনি নকশা আঁকছেন, নকশা একে এমন আকৃতি দান করছেন যা আর কাউকে দেন নাই, দুনিয়ার কাউকে দেন নাই। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দান করেছি। কবিরা যতই চাঁদের প্রশংসা করুক, গোলাপ ফুলের প্রশংসা করুক, করতে পারে, আমি তো কবির কথা দেখব না, আমি দেখব আমার মাওলা কি বলেছেন। তিনি বলেছেন যে আমি যত মখলুক বানাইছি, কোন কোন তাফসিরে আছে 80,000 মখলুক, 80,000, এর মধ্যে মানুষকে সর্বোত্তম আকৃতি আল্লাহ তাআলা দান করেছেন। এই মানুষ আরো সুন্দর হবে যখন হাশরের ময়দান পাড়ি দিয়ে জান্নাতে যাবে, আরো সুন্দর হবে, এর উপরে মখলুক নেই। তো নকশাটা করলেন কিসের উপরে? নাপাক পানির উপরে। দুনিয়ার কোন শক্তি আছে পানির মধ্যে নকশা করবে? কোন বিজ্ঞানী আছে, কোন যন্ত্র আছে তো পানির মধ্যে নকশা করবে? কেউ পারবে? কিন্তু রব্বুল আলামিন তার কুদরতকে প্রকাশ করেছেন, পানির মধ্যে নকশা করছেন। সেই মানুষটা যখন দুনিয়াতে আসতেছে, হ্যাঁ, মায়ের ধুয়ে মুছে মজলিসে পাঠাইতেছে, সবাই বলে নিচ্ছে, আদর করতেছে, চুমা খাইতেছে, সবার কাছে ভালো লাগতেছে, কি ফুটফুটে শিশু। নাপাক পানি ছিল, সেটা সবার কাছে আদরণীয় হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে, যে দেখতেছে সেই মহাব্বত করতেছে। এটা আল্লাহ ছাড়া কারোর দ্বারা পানির মধ্যে নকশা করা এবং সেই নকশাকে সর্বোত্তম করা, সর্বোত্তম করা কারোর দ্বারা সম্ভব না। বাদশাহ হারুনুর রশিদ এক জ্যোৎস্না রাত্রে বিবির সাথে আলাপ করতেছিল, এক পর্যায়ে আবেগে বলে ফেলছে, তুমি যদি চাঁদের থেকে সুন্দরী না হও তাহলে তোমাকে 3 তালাক। বিবি সাথে সাথে উঠে পর্দায় চলে গেছে। বিবি বলছে, আমি তো তালাক হয়ে গেছি, যে কথা আমার স্বামী বলেছে তাদের থেকে সুন্দরী হওয়া তো সম্ভব না। তাফসির মাজহারের মধ্যে ঘটনা আছে, তাফসির মাজহার অন্য বিবাদে পড়ছেন যে কি করলাম, এটা বিবিকে হারাইলাম নাকি? সকালে উনি আলেম ওলামাদেরকে ডাকছেন, ফতোয়া চাইছে, প্রায় আলেম ফতোয়া দিতে তালাক হয়ে গেছে, চাঁদের থেকে সুন্দরী হওয়া সম্ভব না, তাহলে আপনার বিবি কি হয়ে গেছে, তালাক হয়ে। ওই মজলিসে একজন হানাফি মাজহাবের আলেম ছিল, উনি চুপচাপ কিছু বলে না। বাদশাহ হারুনুর রশিদ তাকে বলেন, আপনি তো কিছু বললেন না। তখন তিনি ফতোয়া দিলেন যে আমার ফতোয়া হল কোন তালাক পড়ে নেই, আপনার স্ত্রীর উপরে ওই কথার দরুন কোন তালাক পড়ে নেই। অন্য আলেমরা সব চিল্লায় উঠছে, হইচই করে উঠছে, আরে সবাই বললাম তালাক পড়ছে, আপনি প্রত্যেকে আসলেন তালাক পড়ে নেই। ঠিক আছে ভাই, আমার দলিল শোনো, আমার দলিল শোনো। তখন ওই আলেম এই আয়াতটা পড়ল, সূরা আত-তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন। এই আয়াতের এই সূরার মধ্যে এই আয়াতটা আছে। কি আয়াত? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই আয়াত পেশ করলেন, বলেন এই আয়াত তো বলছেন যে মানুষ সর্বোত্তম, আর বাচ্চা কইছে চাঁদের থেকে সুন্দরী, না হলে তুমি তালাক। তো মানুষ তো চাঁদের থেকে সুন্দর, এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে। তো সব আলে ঠান্ডা হয়ে গেল, যারা গলত ফতোয়া দিছিল সব ঠান্ডা হয়ে গেল। আয়াতের তো আর বিরুদ্ধে কথা বলা চলে না, উনি আয়াত পেশ করছে। আজকাল তো এই গলত ফতোয়া দেয় না হলে আলেমি বেশি পাওয়া দেখছে। গতকাল বুখারি শরীফে আমি একটা হাদিস পড়াইলাম, গতকাল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত নামাজে জোহরের সাদের কাজ সুন্নত, ফজরের দুইর কাজ সুন্নত, এদের সুন্নত নামাজ, এটা কখনো ছাড়তেন না। লা আদাউ, যার সন্দেহ হয় নামাজের পরে একখান বুখারি নিয়ে আসেন, আরবি বুখারি মূল কিতাব, আমি আপনাকে ভুলে দেখাই দিই। লা আদাউ আরবান কবলা যোহর, কখনো ছাড়তেন না। লা আদাউ আরবান কবলা যোহর, আরো হাদিস আছে, এই এখান তো শুরু। তো এখানে বলা হইতেছে তিনি সুন্নত ছাড়তেন না। আর আমাদের যুগের কতিপয় বক্তা তারা বলতেছে সুন্নতে মুয়াক্কাদা এটা পড়া কোনো জরুরি না, এটা পড়া কোনো জরুরি না, আপনি না পড়তে পারেন, যদি না পড়েন কোনো সমস্যা নেই। তারা মাহফিলে এই ফতোয়া দিচ্ছে সুন্নতে মুয়াক্কাদা না পড়লে কোন অসুবিধা নেই। অথচ যে নবীর উম্মত হওয়ার দাবি করতেছি, যে নবীর উম্মত হওয়ার দাবি করতেছি, তিনি কখনো ছাড়তেন না সুন্নত, কখনো ছাড়তেন না। আর তার ওয়ারিস নাম দিয়ে বলতেছে না পড়লে কোনো অসুবিধা নেই, তাহলে নবীর সাথে কোনো মিল হলো? যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম আকৃতি দান করেছেন। কাজে বাদশাহ হারুন ও রশিদের বিবি কি হল না, তালাক হল না। শুধু সর্বোত্তম আকৃতি দান করেন নাই, তিনি আমাদেরকে তার পরিচয় দান করেছেন, তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ পরিচয় দান করেছেন। এটা তার কত বড় নেয়ামত, কোটি কোটি মানুষ আছে যারা এগুলো পায় নাই, আল্লাহর পরিচয় পায় নাই, রসুলের পরিচয় পায় নাই বা গ্রহণ করে নাই, গ্রহণ করে নাই। তাদের জীবন যদি দেখেন তা আপনি হাসবেন না কাঁদবেন, এটা কি মানুষ না কি? যারা আল্লাহ রসুলকে চেনে নাই, আল্লাহ রসুলকে পায় নাই, তাদের জীবন এমন বেকার, এমন অনর্থক যে বলার মতো না। তাদের জীবনটা আমাদের নজরে একটা হাসির খোরাক, হাসির খোরাক। কেউ সম্পদ উইল করতেছে তার বিড়ালের নামে, আমরা উইল করে মসজিদ মাদ্রা যাই, আর যারা আল্লাহ রসুলকে পাই নাই তারা উইল করতেছে বিড়ালের নামে, তার কুকুরের নামে। কি জিন্দেগি এগুলো, কি ধরনের জিন্দেগি? একাই মরে থাকতেছে, পাশে কেউ নেই, না ছেলে না মেয়ে, অথচ যারা আল্লাহকে পাইছে মুসলমান মুসলিম সমাজ, তারা যখন মারা যায় তার পুরা খানদান সামনে থাকে, খানদান না পুরা মহল্লাবাসী গ্রামবাসী তাকে দেখতে আসে, আসে কিনা? আর ওদের কাছে কেউ আসে না, একাই মরে থাকে। কি জিন্দেগি এটা, কি জিন্দেগি হল? কালকে না কবে শুনলাম এক মহিলা আবেদন জানাইছে বিমানের সাথে তার বিয়ে হবে। বিমানের সাথে কি হবে বিয়ে হবে? দুনিয়ার দিক দিয়ে শিক্ষিতা মহিলা, কিন্তু দিন পায় নাই, ইসলাম পায় নাই, এমন উদ্ভট কথা বলতেছে, এমন উদ্ভট কথা বলতেছে যে বিমানের সাথে বিয়ে কেমনে হয়? এগুলো কল্পনায় আসে না আমাদের, কল্পনায় আসে আমাদের দেশেও আছে অনেক ভণ্ডবীর, একদম উলঙ্গ লোকেরা তার দরবারে দেয় গরু নিয়ে হাজির, আবার তার মরিদান বলতেছে বাবা উলঙ্গ হলে কি হবে, ওনার ভিতরে অনেক কিছু। এইগুলো বদ্দিন লোকদের কথা, শরিয়ত এই অনুমতি দেয় না। ফরজ তরক করছে, ফরজ তরক করছে, সর্বক্ষণ সে ফরজ তরক করে আছে। হে আবার পীর হল কেমনি? আর মানুষ নামক কিছু গরু আর এক গরু লয়ে সেখানে হাজির হয়েছে, যে পীরের ভিতরে অনেক কিছু আছে। কি আছে ভিতরে? পায়খানা আছে ভিতরে, আর কি আছে? এর জন্য কারো কাছে দিন না থাকলে তার আকল নেই। আকলকে কন্ট্রোল করার জন্য, আকলকে সহি খাতে প্রবাহিত করার জন্য আল্লাহ শরিয়ত নাজিল করছেন। আকল একা সঠিক সিদ্ধান্ত দিতে পারে না, আকল ব্রেন এই ব্রেন একা সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। যদি এর উপরে শরীয়তের ছায়া না থাকে, সূর্যের আলো না থাকলে কি আমাদের চোখ দেখবে? বা রাতের লাইটের আলো না থাকলে কি চোখ দেখবে? দেখবে? সূর্যের আলো বা লাইটের আলো না হলে চোখ বেকার। শরীয়তের আলো না থাকলে এই জ্ঞান কি, আকল কি বেকার। উদ্ভট কথাবার্তা বলবে যা নাস্তিকরা বলতেছে। নাস্তিকরা যেসব কথা বলতেছে উদ্ভট কথাবার্তা, উদ্ভট কথাবার্তা। যা আল্লাহ গাফুর রহিম, তাহলে দোজখ বানাইছে কেন? তাদের কেমন কথা হলো? তোমরা জেলখানা বানাইছো কেন? হ্যাঁ, তোমাদেরও তো দয়া মায়া আছে, তো জেলখানা বানাইছো কেন? সব চোর ডাকাতদের ছেড়ে দাও, তারাই অন্যায়কারীকে শাস্তি দিচ্ছে। তাদের দাবি যে আমরা কোনো ভুল কাজ করি না, ন্যায় ন্যায্য কাজ করি, আর অন্যায়কারীকে শাস্তি দিচ্ছে। ওদিক যে ইসলামের উপর আপত্তি করতেছে আল্লাহ গফুর রহিম, তুই দোজক বানালো কেন? তুই বদমাইশগুলো কোথায় রাখবে? যারা বলে দিছে আমি আল্লাহ জান্নাতে যাব না, তারা একদম ঘোষণা করে দিছে যে আমি আল্লাহর জান্নাতে যাব না, এই লোকগুলোকে কোথায় রাখবে? এই জন্য দোজক বানাইতে হবে। যাই হোক, আমি যে আয়াত ছাড়া পড়েছি, এই আয়াতের মধ্যে বলা হয়েছে মমিনকে যে দুনিয়ায় পাঠানো হয়েছে তার উদ্দেশ্য আল্লাহর ইবাদত। এখানে বলা হয়েছে আল্লাহর ইবাদত, আর আমি যে আয়াত পড়ছি সে আয়াতে বলা হয়েছে মানুষকে পাঠানো হয়েছে কি জন্য? আল্লাহর আশেক হওয়ার জন্য, খোদা প্রেমিক, আল্লাহর আশেক হওয়ার জন্য বানাইছে। তুমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করবা, এই জন্য তোমাকে বানাইছে। বাপ মাকে মহব্বত করা নিষেধ না, বিবি বাচ্চাকে মহব্বত করা নিষেধ না, করো, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে কোনটা? আল্লাহ রাসূলের মহব্বত সব কিছুর ঊর্ধ্বে। তাহলে ওইটাকে নষ্ট করে কোনটা প্রাধান্য দেওয়া চলবে না। আখেরাত নষ্ট করে, আল্লাহর নাফরমানি করে কিছুই করা চলবে না। আখেরাত আর দুনিয়া দুটা দাড়ি পাল্লা দুই পাল্লা। হাদিস আসছে মান হাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু, যে আখিরাতকে লক্ষ্য বস্তু বানাইবে দুনিয়াতে তার কিছু ক্ষতি হবে, তার কিছু ক্ষতি হবে। হালাল হারাম বাঁচতে হবে, হালাল হারাম বাঁচতে যায় হ্যাঁ ওই অগাধ টাকার মালিক হইতে পারবে না, ব্যাংক লুট করতে পারবে। ব্যাংক হয়েছে কি জন্য? ব্যাংক হয়েছে কি জন্য? প্রথম বোঝানোর জন্য জনগণ টাকা জমা রাখবে, লাভ পাবে, এগুলো বোঝাইছিল। আসল গোমর ফাঁস করেন। ব্যাংক হয়েছে জনগণের টাকা লুণ্ঠন করার জন্য, জনগণ জমা করবে আর এক একজন ওখান থেকে কয়েকশো কোটি করে নিয়ে দেবে লোন, জীবনও ফেরত দেবেন, জীবনও ফেরত দেবে না, ফেরত দেওয়ার নিয়ত নেই। জনগণের সম্পদ লুণ্ঠন করার জন্য ব্যাংক, বিমা, এগুলো জনগণের সম্পদ লুণ্ঠন করার জন্য আল্লাহ দুশ্মনদের আবিষ্কার। আল্লাহর দুশ্মনদের আবিষ্কার। তো বলতেছিলাম যে ব্যক্তি আখেরাতকে মহব্বত করবে তার এরকম অবৈধ সম্পদ সে জমা করতে পারবে না, তার হালাল কিছু পয়সা থাকবে। অমান হাব্বা দুনিয়া হো আজার রাবি আখেরাতি, আর যে দুনিয়াকে লক্ষ্যবস্তু বানাইবে, দুনিয়াই আমার সব, এটাতে বলবে তার আখেরাত নষ্ট হয়ে যাবে। দুনিয়া জমা করতে যায় হালাল হারাম কোন বাদ বিচার করবে না, নামাজ জামাত এগুলো কোনো পরোয়া করবে না, দুনিয়া 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 এই করবে। এই করতে যায় তার আখেরাত কি হয়ে যাবে, আখেরাত নষ্ট হয়ে যাবে। দাড়ি পাল্লা দুই পাল্লা, একটা ঝুঁকাইলে আরটা উঁচা হয়ে যাবে। দুনিয়া ঝুঁকাই দেন, প্রাধান্য দেন, আখেরাত পাতলা হয়ে গেল। আখেরাত ঝুঁকাই দেন, দুনিয়া কি হয়ে গেল, পাতলা হয়ে গেল, গুরুত্বহীন হয়ে গেল। এই হাদিস বলার পরে নবীজি বলতেছে ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। সুতরাং হে আমার উম্মত, তোমাদের দায়িত্ব হল যেটা স্থায়ী, স্থায়ী এবং বেশি মূল্যবান, আল আখিরাত খায়রু ওয়া আবকা, বেশি উত্তম এবং স্থায়ী, কোনদিন হাত ছাড়া হবে না, সেইটাকে প্রাধান্য দাও। দুনিয়া উত্তম না, দুনিয়া স্থায়ীও না, সাময়িক। যত দুনিয়া জমা করো লাভটা কি, যত দুনিয়া জমা করো লাভটা কি, তোমার বুকের বাম পাশে একটু ব্যথা করল, হাসপাতালে নিয়ে গেল, আর ডাক্তার সাহেব তোমাকে মৃত্যু ঘোষণা করল, তোমার এই কোটি কোটি টাকা বিভিন্ন ব্যাংকে পড়ে আছে, কি কাজে লাগলো, একটু বুকে ব্যথা করছে, বেশি কিছু না, একটু বুকে ব্যথা করছে, হাসপাতালে নিয়ে গেছে, আর ডাক্তার সাহেব বলছে ওনার তো পথেই মৃত্যু হয়ে গেছে। এই হল হায়াত, এই হল আমাদের হায়াত। এই জন্য আল্লাহ নবীজি বলতেছে স্থায়ী এবং অনেক উত্তম, দুনিয়ার থেকে কোটি কোটি গুণ উত্তম, ওইটাকে প্রাধান্য দাও, ওইটাকে ক্ষতিগ্রস্ত করো না। দুনিয়া ক্ষতি হয় হোক, টাকা কিছু কম হলে আসে যায় না, সম্পদ কিছু কম হলে আসে যায় না, আখেরাতে যেন বিপদে না পড়ো, আখেরাতে তোমার জবাবদিহি করতে না হয়, সেটাকে তারা জান্য দাও। এই জন্য নবীদের শব্দ ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ইয়াফনা মানে ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সেটার উপরে যেটা বরবাদ হবে না, নষ্ট হবে না, ওইটাকে প্রাধান্য দাও। ওটার কোন ক্ষতি তুমি মেনে নিও না, ওটার ক্ষতি হইতে দিও না। তাই দুনিয়ার যত ক্ষতি হোক, দরকার হয় ভোগী রয়ে যাও। আবু বকর সিদ্দিক কাপড়ের ব্যবসায়ী ছিলেন, দিনের কাজ করতে করতে এক জামান আসছে, যিনি পট্টি লাগানো কাপড় পরছে, যিনি সব মানুষকে কাপড় দিতেন, ব্যবসায়ী ছিলেন, তিনি দিনের কাজে এত সময় দিছে, দুনিয়ার জন্য সময় দিতে পারেন নাই, যিনি পট্টিওয়ালা কাপড় পরছেন। সেই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছেন। একদিন নবীদের সামনে বসে আছেন এই পট্টিওয়ালা কাপড় লয়ে, জিব্রাইল আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ওহি পাঠাইছেন, আমার আবু বকরকে জিজ্ঞাসা করেন সে আগে কত শান শকত ছিল আর এখন বাহ্যিকভাবে দুরবস্থার মধ্যে আছে। তো সে খুশি না অসন্তুষ্ট, খুশি আছে কিনা জিজ্ঞাসা করেন। তো নবী আলাইহিস সালাম আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর তোর আগের হালাত কি ছিল, এখন হালাত কি, এই অবস্থায় তোমার মানসিক অবস্থা কি, তুমি কি খুশি আছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর উপরে খুশি আছি, আমি আল্লাহর উপরে খুশি আছি। তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আল্লাহর পক্ষ থেকে হযরত আবু বকর সিদ্দিককে সালাম পেশ করছে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। আখিরাতকে প্রাধান্য দিলে কি লাভ? এগুলো কি কোন এক ব্যক্তির জন্য খাস? কিন্তু হাদিসগুলো এক এক ব্যক্তির জন্য আসে, কিন্তু ওটা ওই ব্যক্তির সাথে কি থাকে না, খাস থাকে না, ওর ব্যাখ্যা ব্যাপক। যে কেউ কুরবানি করবে তার জন্যই ফজিলত, কিন্তু হাদিসটা কোন এক ব্যক্তিকে কেন্দ্র করে হয়, হাদিসগুলো কোন এক ব্যক্তিকে কেন্দ্র করে হয়, কিন্তু এর দ্বারা কোন বোকায় যদি বোঝে যে ওনার সাথে খাস, ওনার জন্যই নির্ধারিত, তাহলে সে ভুল বুঝল। যে কেউ কুরবানি করবে আল্লাহকে পাওয়ার জন্য, নফসের সাথে জেহাদ করবে, নফসের চাহিদা অবৈধ চাহিদাকে চুরমার করে দিবে, আল্লাহ তাকে প্রিয় পাত্র বানিয়ে নেবেন। আমরা দুনিয়ার জন্য নফসের সাথে জেহাদ করতেছি না? আমরা সামান্য দুনিয়ার জন্য নফসের সাথে জেহাদ করতেছি কিনা বলেন? হ্যাঁ করতেছি, সামান্য দুনিয়ার জন্য। একটা ছেলে ফাইনাল পরীক্ষার সময় কত মেহনত করে, রাত্রের ঘুমকে হারাম করে দেয়, এটা কি নফসের সাথে বিরোধিতা না নফসকে না চায়? এত কষ্ট নফসে চায় না, কিন্তু সে করতেছে। কেন করতেছে? আমার রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হলে বড় চাকরি পাব, বড় চাকরি পেলে টাকা অনেক আসবে, আমি আনন্দ থাকব। তার সামনে একটা লাভ আছে, ওই লাভ সামনে থাকার কারণে সে নফসের সাথে কি করতেছে, জেহাদ করে রাত জাগে পড়াশোনা করতেছে, ঠিক কিনা? তার সামনে একটা লাভ আছে, এই লাভের কারণে সে জেহাদ করতেছে নফসের সাথে। একটা মা বাচ্চাকে লালন পালন করতে যায় কত রকম কষ্ট সহ্য করতেছে, ও পেটে আসার থেকে কষ্ট শুরু হয়েছে, ওজন পেটের মধ্যে ছিল তখন তো মায়ের কষ্ট শুরু হয়ে গেছে, বাচ্চায় পেটের মধ্যে থাকা অবস্থায় লাঠি মারে, এটা দুনিয়ার কেউ বোঝে না, ওই মায় বোঝে, তার জানটা বেরোয় যায়, কিন্তু সে ধৈর্য ধারণ করে, পেটে আসার থেকে সে কষ্ট দেওয়া আরম্ভ করছে। আর একে প্রসব করতে যায় তো মৌতের সামনাসামনি হয়েছে, এরপরে একে লালন পালন করতে দেয়, ঘুম হারাম করে দিছে, রাত্রে যতবার পেশাব করছে ততবার পায়খানা করছে, মায়ে উঠে উঠে তার কাপড় বদলাই দিছে, ধুয়ে দিছে, শুকনা একটা দিছে, তা নাহলে বাচ্চা ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যাবে। এজন্য মা এই কোরবানি করছে, এই ঘুম নষ্ট করে সারা রাত এইগুলো করা কার মনে চায়? কারো মনে চায় না, কিন্তু মা আমাদের প্রত্যেকের জন্য এই কষ্টটা করছে। এই জন্য মায়ের হক বাপের হকের তুলনায় তিন গুণ বেশি, তিন গুণ বেশি। এই কষ্ট কেন করছে? যে আমার ছেলে আমি কষ্ট করে এরে বড় করতে পারলে একদিন সে হাফেজ হবে, আলেম হবে, বিচারপতি হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজের সেবা করবে, আমিও তার মধ্যে অংশীদার হয়ে দেব। কিন্তু আমি তাকে পেটে করে তাকে ধারণ করছি, তাকে লালন পালন করছি, এই যে ভবিষ্যতের একটা আশা, এই আশার কারণে সে নফসের সাথে জিহাদ করতেছে, নফসের সাথে জিহাদ করতেছে। এতবার ঘুম নষ্ট করতে কারোর মনে চায় না, কিন্তু নষ্ট করতেছে। নষ্ট না করলে আমরা বড় হইতে পারতাম না, মানে ছোট গেলেই মরে যেতাম। তো মায়ের কুরবানি, মায়ের কুরবানি। বড় হয়ে আমরা এক একজন মন্তব্য করি, আমার জন্য তো কিছুই করেন নাই। আমি এক চাদরের কিস্তা শুনেছিলাম, উকিল বাবা তো বিবি সাহকে আমার হাতে তুলে দিছে, তার অবদান সবচেয়ে বেশি। আর শ্বশুর তো আমার বিবির জনক, ওনারও কুরবানি আছে, ত্যাগ আছে। আর আমার বাবার তো কোনো অবদান নেই। সে লম্বা কিস্তা এখন শুনাইলাম না, খালি লাস্টের টুক কইলাম, এই হল ধ্যান ধারণা। এইভাবে আপনি চিন্তা করলে দেখবেন দুনিয়াতে প্রত্যেকে আমরা দুনিয়ার জন্য নফসের সাথে জিহাদ করতেছি, নফসের সাথে জিহাদ করতেছি। একটা লোক এই যে সকালে দোকানে বসতেছে আর রাত ১২টায় ফিরতেছে, বাচ্চা কাচ্চাকে ঘুমানো দেখে গেছে, আবার এসে ঘুমানো দেখতেছে, ঘুমানো দেখে গেছে, আবার এসে ঘুমানো দেখতেছে, সারাটা দিন দোকানে বসে রয়েছে। কার মনে চায় এত কষ্ট করতে? বাচ্চা কাচ্চা চেহারা না দেখে কারো মনে চায় না, কিন্তু সে করতেছে। কেন? তার সামনে একটা লাভ আছে। আমি যদি দোকানে বসে থাকি, বেচা কেনা করি, তো আমার অনেক টাকা টুকি হবে, তখন আমার সংসার খুব ভালো চলবে, খাওয়া দাওয়া, লিবাস পোশাক, গাড়ি বাড়ি সবকিছু উন্নত মানের হবে, এমন একটা আশা তার সামনে আছে। ওই আশাটার কারণে সে নফসের সাথে জিহাদ করে দোকানে বসে আছে। যারা চাকরি বাকরি করতেছে এরাও নফসের সাথে জিহাদ করতেছে, কারণ এত সকালে শীতের রাত, এত সকালে কম্বলের নিচের থেকে বের হওয়া তো সহজ না, মনে হচ্ছে আর একটা ঘন্টা ঘুমায়নি, কিন্তু না, তাহলে অফিস টাইম ফেল করবে, অফিসের গাড়ি চলে যাবে, মাস শেষে বেতন কাটা যাবে, এই বেতনের আশায় তার উঠতে মনে চাইতেছে না, কম্বল থেকে বের হইতে মনে চাইতেছে না, কিন্তু সে সব কিছুকে ত্যাগ করে নফসের সাথে জেহাদ করে, নফসের বিরোধিতা করে সে অফিসে চলে যেতেছে। কেন? মাস শেষে কষ্ট সে নোট পাওয়া যাবে, সেই নোট দিয়ে সব জরুরত পুরা হবে। তাহলে দেখা গেল যে আমরা সবাই নফসের বিরোধিতা করতেছি, নফসের সাথে মোকাবেলা করতেছি দুনিয়ার সামান্য স্বার্থে। তাহলে কেন আমরা এই কথাটা বুঝতেছি না যে দুনিয়ার সামান্য স্বার্থে আমি নফসের বিরোধিতা করতে পারলাম, তাহলে আমার মাওলাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, দোজখ থেকে বাঁচার জন্য কেন নফসের সাথে বিরোধিতা করতে পারতেছি না? আল্লাহকে পাইতে হলে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হলে নফসের সাথে বিরোধিতা করতে হবে। সহজ সরল কথা, আল্লাহকে পাওয়ার থেকে বড় পাওয়া নেই। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ বলতেন, তুমি আল্লাহকে পাইছ তো তুমি সব কিছু পাইছ, হয়তো দুনিয়া পাও নাই তুমি, তো আল্লাহকে পাইছ সব কিছু পাইছ। আর যদি এরকম হয় তুমি দুনিয়া সব কিছু পাইছ কিন্তু আল্লাহকে পাও নাই, আল্লাহকে পাও নাই তো তুমি কিছুই পাও নাই, তুমি কিছুই পাও নাই, তোমার ষোলো আনা মিছে। তাহলে আল্লাহর আশেক হইতে গেলে, আল্লাহকে পাইতে গেলে, জান্নাত পাইতে গেলে কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে গেলে কি করতে হবে? এই মন, এই নফস, এই নফসের সাথে জেহাদ করতে হবে, মোকাবেলা করতে হবে, নফসের চাহিদাকে চুরমার করতে হবে। তো 10,000 টাকা 20,000 টাকা বেতনের জন্য নফসের সাথে মোকাবেলা করতে পারলাম, আর জান্নাতের জন্য পারলাম না। জান্নাতের দাম কি 10,000 টাকার থেকে কম না বেশি? 10,000 টাকা 20,000 টাকার জন্য নফসের সাথে জিহাদ করতে পারলাম, আর আল্লাহ জান্নাত এইগুলোর জন্য পারলাম না। এটা আমাদের নির্বুদ্ধিতা, আমরা নিজেকে খুব বুদ্ধিমান মনে করি, আমার এত ডিগ্রি আছে, এগুলো সব ফাও বৃথা। এইসব ডিগ্রির আল্লাহর কাছে 4 পয়সা দাম নেই, কবরে 1 পয়সাও দাম নেই। আপনি যত ডিগ্রি আনছেন ওই ডিগ্রিগুলো কে দিছে? আল্লাহর দুশমনরা দিছে, ইংরেজদের তৈরি ডিগ্রি। এই ডিগ্রি আল্লাহর কাছে পেশ করা যাবে না, আল্লাহর কাছে পেশ করা যাবে না, পেশ করলে আর ডান্ডা ডবল খাইতে হবে। তোমাকে এই ডিগ্রি নেওয়ার জন্য দুনিয়া পাঠাইছিলাম, তোমাকে তো আমার আশেক হওয়ার ডিগ্রি, আশেক হওয়ার ডিগ্রি নেওয়ার জন্য পাঠাইছিলাম, এটা কই? এই জন্য ভাই গত সপ্তাহে যারা বলছি ওটাই আজকে একটু খুলে বললাম যে আল্লাহকে পাইতে গেলে গোনা ছাড়তে হবে, গোনা ছাড়তে হলে নফসের মোকাবেলায় বেঁকে বসতে হবে। হে নফস, তুমি আমার মাওলানা, আমি তোমার বান্দা না, তুমি যা চাও সবটা আমি করব না। হ্যাঁ, যারা বৈধ আছে না করব, এই বেঁকে বসতে হবে। এই লোকটা কামিয়াব। আল কাইসু আল্লাহর হাবিব বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তাকে বলে যে নফসকে নিয়ন্ত্রণ করছে, নফসের নাজায়েজ খায়েশাত, নফসের নাজায়েজ দাবি পূরণ করে নাই, তাকে বলে জ্ঞানী। এবং মৃত্যুর পরের জিন্দগির জন্য সে আমল করছে, মৃত্যুর পরের জিন্দগির জন্য আমল করছে। বলে আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। আর বেকুব কাকে বলে? যে নিজের মনের তাবেদারি করছে, মনে যত নাজায়েজ খায়েজ পয়দা হয়েছে ওইগুলো পূরণ করছে, আর আল্লাহর দরবারে বিরাট বিরাট আশা করছে, নফসের খায়েশের পূরণ করছে, আর কি করছে? আল্লাহর দরবারে বিরাট বিরাট আশা করছে। কি আশা? আরে গুনাহ করতেছি কি হবে, আমার আল্লাহ তো গফুর রহিম, আমারে মাফ করবে না তো কারে মাফ করবে? এইলো ধোকা, তোমার সাথে আল্লাহ চুক্তি হয়েছে যত গুনাহ করো আমি সব মাফ করব, চুক্তি হয়েছে। আর তুমি সেই কান্নাকাটি করছো, তওবাতিল্লা করছো, তো বেকুবের পরিচয় দিছে আল্লাহর হাবিব। বেকুব তাকে বলে যে নিজের মনের খায়েশাতকে, অবৈধ চাহিদাকে পূরণ করে আর আল্লাহর কাছে বিরাট বিরাট নেয়ামতের আশা করে। আল্লাহ আমাদের সবাইকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করেন, নির্বোধ হওয়ার থেকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।